विश्वनाथ पापा का सौंप किया عن عائشة رضي الله تعالى عنها من قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. আমরা প্রচলিত বিদাত নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছু আমাদের ক্লাস পেয়েছি, আশা করি যে আপনারা এটা উপকৃত হচ্ছেন এবং আপনাদের পরামর্শ চেয়েছিলাম যে কোন বিষয়গুলো আমাদের কি বলে আলোচনা দরকার সেগুলো আমরা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আমার মনে হচ্ছে যে আমাদের মৃত্যু কেন্দ্রিক যে বেদাতগুলো এই নিয়ে আলোচনা করলে কেমন হয়, আপনাদের মতামত কি? মৃত্যু কেন্দ্রিক অনেক বেদাত আমাদের দেশে প্রচলিত আছে, সেই অধ্যায়টাকে আমরা একটু আলোচনা করলে কেমন হয়? মৃত্যু প্রত্যেকের জীবনে আসবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মৃত্যু প্রত্যেকটি মানুষকে সাথ চাকতে হবে। মৃত্যু কেন্দ্রিক আমাদের দেশে প্রচুর বিদাত রয়েছে, কারণ মৃত্যুর ব্যাপারটা আবেগের সঙ্গে সম্পৃক্ত। মানুষ যখন মারা যায় পরিবার পরিজন আবেগে থাকে, মর্মাহত থাকেন, শোকার্ত থাকেন, আর এই দুর্বলতাটাকে এক শ্রেণীর পেটপকেটের হুজুররা ধর্মীয় নাম দিয়ে ব্যবসার কাজে লাগান। সাধারণ মানুষ বিষয়গুলি না জানার কারণে সেখানে তারা শিকার হয়। মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যু দুই প্রকার, একটা ভালো মৃত্যু একটা মন্দ, বা একটা শুভ মৃত্যু একটা অশুভ মৃত্যু। শুভ মৃত্যুগুলো এর কিছু আলামত রয়েছে, যেমন শাহাদাতাইন পড়ে মৃত্যুবরণ করা, মৃত্যুর পরে মুমিনের কপালের মধ্যে ঘাম পাওয়া, ঘাম বের হওয়া, জুমার রাত্রিতে বা দিনে মারা যাওয়া, যুদ্ধ করা অবস্থায় গাজী হয়ে যুদ্ধ করতে করতে মারা গেছে যদিও শহীদ হয় নাই, এইভাবে কোন মহামারীতে মারা যাওয়া, পেটের পীড়ায় মারা যাওয়া, ডুবে মরে যাওয়া, শহীদ হয়ে মরা, নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে বা পরিবার রক্ষা করতে গিয়ে বা কোনো জুলুমের কোনো জালেমের জুলুমকে রক্ষা মানে প্রতিহত করতে গিয়ে অথবা চাপা পড়ে মরে যাওয়া, এগুলো শহীদের দরজা পায়। কোনো নারী ডেলিভারি অবস্থায় মারা যাওয়া, পুড়ে মরে যাওয়া, এইভাবে জাতুদ্রাম যেটা বলে অর্থাৎ শরীরের পাশে বড় বড় ফোড়া হয় বিস্ফোরণের মতো চামড়ার নিচে এবং এরপরে মারা যায়, এইভাবে যক্ষা রোগে মরে যাওয়া, দিন রক্ষার্থে মরে যাওয়া, এসব মৃত্যুগুলো শহীদের মৃত্যু অনেকে পায়। কোনো নেক আমল করতে করতে মরে যাওয়া, আল্লাহ ইসলামী দেশের বর্ডার পাহারা দিতে গিয়ে মারা যাওয়া, এ ধরনের প্রায় 20 প্রকার মৃত্যু যেগুলো শুভ মৃত্যুর আলামত। মানুষ যখন মরে যায় তখন যে কাজগুলো আমাদের করতে হয় সেটা আমাদের জানা দরকার। মানুষ যখন মারা যায় তখন আমাদের করণীয় কি? প্রথমত তার চোখ দুটো বন্ধ করে দেওয়া, শরীরের অঙ্গ যেগুলো সমস্ত হাড় জোড় এগুলিকে নড়াই নরম করে দেওয়া, তার জন্য দোয়া করা, সমস্ত শরীর ঢেকে দেওয়া, আত্মীয় স্বজনকে জানানো যাতে করে তার জানা যায় শরীর হতে পারে, এবং দ্রুত তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে তার দাফনের ব্যবস্থা করা। তার যদি কোনো অসিয়ত থাকে বা কোনো ঋণ থাকে সেটাকে পূর্ণ করা, এই কাজগুলো আত্মীয় স্বজনের জন্যে জরুরি। এইসবগুলো বাদ দিয়ে বা মৃত্যুর প্রাক্কালে তাকে তালকিন, শাহাদাতাইনের তালকিন দেওয়া, এসবগুলো বাদ দিয়ে আমাদের সমাজে দেখা যায় যে মৃত্যুকেন্দ্রিক বহু ধরনের আমাদের দেশে বিদাত রয়েছে। অনেক সময় দেখা যায় যে তালকিন না পড়িয়ে দেখা যায় যে মূর্ষ অবস্থায় হুজুর ডেকে, মোল্লা ডেকে, কালী ডেকে কোরআনখানি কোরআন খতম শুরু করে। আসলে সেই সময় তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটাই হলো জরুরি, বা শাহাদাতাইন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা তার জন্য জরুরি। অনেক সময় দেখা যায় আমাদের যে মারা গেলে গোসলের পরে তার মুখ খুলে খুলে সবাইকে দেখানো হয়, সেটা কিন্তু ঠিক না। গোসল হয়ে গেলে বাস আর কাউকে দেখানো যাবে না। অনেক সময় মৃত্যু ব্যক্তিকে দেখার জন্য ঋতুবতী নারী বা যারা জুনবি কি বলে, সরি অন্য একটা মাসলা বলছিলাম, এইভাবে দেখা যায় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু সংবাদ পেলে পড়তে হবে বা কাছে থাকলে ইন্না লিল্লাহি মা আখাদ ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতিন ওয়া আখলিফনা খাইরাম মিনহা। দেখা যায় এই দোয়াগুলো না পড়ে মৃত্যুর সংবাদটা শোনার সাথে সাথে বিশেষ করে নারীরা চিল্লিয়ে এক ওই হল্লা চিল্লা চিল্লি করে কানা শুরু করে। নিঃসন্দেহে এগুলি বিদাতের অন্তর্ভুক্ত। দেখা যায় মৃত্যুর পর আমাদের দেশে মাইক দিয়ে মাইকিং করা হয়, মসজিদে মিনারায় মিনারায় রোডে ঘাটে মাইক দিয়ে, এটা অবশ্যই বিদাতের অন্তর্ভুক্ত। খবর এখন হয়তো মিডিয়া আমাদের হয়তো মোবাইল ব্যবহার করা যেতে পারে, মানুষ দিয়ে খবর দেওয়া যেতে পারে, তবে মাইকিং করে সেটা মসজিদের মাইক হোক বা সেটা রাস্তায় মাইকিং করে হোক, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা বেদাতের অন্তর্ভুক্ত অবশ্যই। এইভাবে দেখা যায় যে আমাদের সমাজে মৃত্যুকেন্দ্রিক যখন কেউ মারা যায় সুন্নতগুলো যেটা আমরা আলোচনা করেছি এগুলো বাদ দিয়ে দেখা যায় যে একটা মানুষকে তার চেহারা খুলে রাখে, সবাই আসে দেখে, বিশেষ যারা হয়তো ব্যক্তি তারা দেখতে পারে, অপেনভাবে সবাইকে দেখানো এই ধরনের সিস্টেম হওয়া উচিত না। এভাবে দেখা যায় যে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তখন তার মাথার সামনে একটা কোরআনুল কারিম রেখে দেওয়া হয়, তারপরে দেখা যায় যে গোসলের ক্ষেত্রে যারা হয়তো পারদর্শী না তাদেরকে দিয়ে গোসল করানো হয়, কাপড়ের ক্ষেত্রে দেখা যায় দামি কাপড় ব্যবহার করা হয় বা মক্কা থেকে মদিনা থেকে নিয়ে গিয়ে জমজমের কাপড় দিয়ে ধুয়ে সেই কাপড় দিয়ে কাফন পরানো হয়। তারপরে দেখা যায় আমাদের দেশে যে মৃত্যুকেন্দ্রিক কাফনের কাপড়ে অনেক দোয়া কালাম আয়াতুল কুরসি এটাও তা লেখা হয়, বা মাইয়েরকে ঢেকে নেওয়া যাওয়ার যে কাপড়টা স্পেশাল কাপড় পাওয়া যায় সেখানে বিভিন্ন আয়াত লেখা সেটা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। যখন ঘাড়ে উঠায় তখন বিভিন্ন দোয়া পড়তে পড়তে যায়, এই ধরনের কোনো দোয়া সাব্যস্ত নেই। দেখা যায় যে তিনবার করে রাখে, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। এরপর দেখা যায় আমাদের দেশে যে মাইয়েতকে অপ্রয়োজনে গোসল দিতে দেরি করা বা কাফন দাফন করতে দেরি করা, অপ্রয়োজনে দীর্ঘ সময় দেরি করা, সেটাও ঠিক না। আমাদের দেশে দেখা যায় কবর খুঁড়তে গিয়ে দেখা যায় যে অনেক জায়গাতেই যেখানে লাহাত কবর করা সম্ভব, লাহাত মানে বগলি কবর বলে আমাদের গ্রাম্য ভাষায়, মানে সোজা করে খুঁড়ে কেবলার দিকে আবার একটু কর্ত করে সেখানে মাইয়েতকে শোয়াই দেওয়া, দেখা যায় সেটা করে না। সম্ভব হলেও শাক কবর, আল্লাহ নবী বলছেন আল্লাহ হাদুল্লাহ অশাক বলে এগাই দিনা, লাহাত কবর আমাদের জন্য এবং শাক সোজা কবর অন্যদের জন্য। সেক্ষেত্রেও দেখা যায় যে কবর খোঁড়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কবর দেওয়ার ক্ষেত্রে দেখা যায় বাড়িতে বাড়িতে কবর দেওয়া যার যার বাড়ির পাশে, সেটাও ঠিক না। সেটা কবরস্থানে মুসল্লিদের মুসলমানদের কবরস্থান থাকতে হবে প্রতিটি গ্রামে গঞ্জে, এবং সেখানেই কবর দিতে হবে যাতে করে সেখানে যখন মানুষ জিয়ারত করবে তখন তার জন্য দোয়া করতে পারে। এছাড়াও আমাদের দেশে দেখা যায় মসজিদ কেন্দ্রিক কবর, কবর মসজিদ কেন্দ্রিক কবর, কেউ মসজিদের মতল্লি বা কেউ মাদ্রাসা বানিয়েছে ইত্যাদি, মসজিদের একেবারে পাশে সংলগ্ন বা সামনে কবর দেওয়া হয়। অনেক সময় মসজিদ এবং কবরস্থানের একটাই ওয়াল হয় যেখানে নামাজ পড়া যায় হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে ঘরে ঘরে কবর দেওয়া, পারিবারিক যদি কেউ কবরস্থান করে সেটা আলাদা কথা ঘিরে নিয়ে। অনেকে ভাবে কবর মরার পরে আর এত নিজের মাটিটুকু মাটির মধ্যে মাটি দিল না, এমন কথা ঠিক না। আর বিশেষ করে মসজিদ কেন্দ্রিক মসজিদের ভিতরে বা সামনে কবর দেওয়া এটাও একটা দেখা যায় পরবর্তীতে এগুলি শিরকের আখড়া হয়ে দাঁড়ায়। এভাবে দেখা যায় যে নামাজ পড়ানোর ক্ষেত্রে অনেক সময় অসিয়াত করে যায় কোনো বেদাতিকে বা কোনো ছেলেকে যে নিজেও নামাজ পড়ে না বা আসলে জানাজা নামাজ পড়াতেও জানে না। এভাবে আরো যেটা দেখা যায় যে কবর যারা খনন করবে, যারা জানাজায় হাজির হবে, যারা নামাজ পড়বে, তাদের সবার খাওয়ার দাওয়ার আয়োজন করা মাইয়েতের বাড়িতে, এটাও নিঃসন্দেহে একটা জঘন্য বিধাতের অন্তর্ভুক্ত। বরং মাইয়েতের বাড়িতে অন্যরা খানা পাক করে পাঠাবে, এটাই হল নিয়ম। এভাবে দেখা যায় যে জানাজার নামাজ পড়ার ক্ষেত্রেও নিয়ত পড়ে বা বলা হয়, কিন্তু কি দোয়া পড়বে কি পড়বে সেটা শেখানো হয় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস জোরে জোরে জানাজার নামাজ পড়েছিলেন, দোয়াগুলো কেরাতগুলো যাতে করে মানুষ শুনতে পায় শিখতে পারে। এভাবে দেখা যায় যে মাটি দেওয়ার পরে গোল করে ঘেরে সবাই মিলে যৌথভাবে দোয়া করে, এগুলো অবশ্যই বিদাতের অন্তর্ভুক্ত। আবার দেখা যায় কবর দাফন করার পরে কবরের পাশে কোরআন রাখে কেউ, কি বলে বিভিন্ন ধরনের, কেউ খানা পানা রাখে, কেউ টাকা পয়সা রাখে, কেউ কাপড় চোপড় রাখে, বিভিন্ন ধরনের বিদাত যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেক সময় দেখা যায় কবরকে পাকা করা, এটা তো নিঃসন্দেহে একটা পাক্কা বিদাত, যে বিদাতটা পীর বুজুর্গদের কবর থেকেই শুরু হয়েছে। কবরকে দেখা যায় যে কবরের বাধাই করে কবরের মধ্যে মারহুম মাগফুর অমুক নাম লিখে দেওয়া হয়, আসলে একটা হয়তো পাথর রাখতে পারে চিহ্ন করা, চিহ্নিত মানে একটু সেটাকে চিহ্নিত করার জন্য, বাকি পাকা করে সেখানে নাম লিখে আলহাজ মারহুম মাগফুর, মারহুম মানে দয়াপ্রাপ্ত, মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। কেমনে জানলেন যে তিনি ক্ষমাপ্রাপ্ত আর দয়াপ্রাপ্ত হয়ে গেছেন? কে আপনাকে সার্টিফিকেট দিলেন? মারহুমের মাগফুরের জানাজা নামাজ অমুক সময় হবে এবং তার কবরে লিখে দেওয়া হয়। নিঃসন্দেহে এগুলো সবই বিদাতের অন্তর্ভুক্ত। এভাবে দেখা যায় যে জানাজার নামাজের আগে ইমাম সাহেব জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিলেন, সবাই বলেন ভালো ছিলেন, খারাপ হলেও ভালো, মন্দ ভালো হলেও ভালো, এই ধরনের বলে কয়ে তার সুপারিশ বা সার্টিফিকেট নেওয়া নিঃসন্দেহে এগুলোও বিদাতের অন্তর্ভুক্ত। আবার অনেকে দেখা যায় যে কবর দেওয়ার পরে কবরের ভিতরে বা বাইরে দুইজনে বা চারজনে আজান ওই কামত দেয়, এগুলো বিদাতের অন্তর্ভুক্ত। আবার দেখা যায় অনেক সময় কবর দেওয়ার পরে অনেকেই কি বলে ওই কবরের যে মাটি, সে যতগুলো মাটি খুঁজে বের করা হয় সবগুলোই দিতে হবে, এরকম একটা ধারণা। অনেক উঁচু করে কবরটা উঁচু করা, নিয়ম হলো কবরের মধ্যখান সমতল মাটি থেকে অর্ধহাত উঁচু হবে, আর দুই দিকে উটের পিঠের মতো দুই দিকে ঢালু হবে, আধ হাতের বেশি উঁচু করাটাও একটা বেদাতের অন্তর্ভুক্ত। এইভাবে দেখা যায় যে আমাদের কবর কেন্দ্রিক বা মৃত্যু কেন্দ্রিক বেদাত অসংখ্য রয়েছে, আর এগুলো সাধারণ মানুষ অজানার কারণে এবং এক শ্রেণীর হুজুররা তারা নিজেদের ফায়দার জন্যে। এরপরে দেখা যায় যে মৃত্যুর তিন দিন পরে কুলখানি, ফাতেখানি, তারপরে চেহলাম, তারপরে দোয়াখানি, এই যে করা হয়, এবং যারা হাত ধোয়ানি বলে আমাদের ওদিকে যারা অংশগ্রহণ করেছে এখানে সবাইকে খাওয়াতে হবে, এমনকি সুদের উপরে টাকা ঋণ করে হলেও খাওয়াতে হবে, বাড়ির ভিটা বস্ত্র ভিটা ভিটা বিক্রি করেও খাওয়াতে হবে। এই ধরনের যেটা দেখা যায় আমার দেশে যে এই কবরকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য বিদাত। আমি জাস্ট হয়তো আমার মনে এখন যেগুলি পড়ছে সেগুলো আপনাদের বললাম। এছাড়া আমরা যদি দেখি বইপত্র খুলে বা বাস্তবতায় দেখা যাবে অসংখ্য বিদাত দিয়ে ভরপুর আমাদের এই সমাজগুলো। তো দেখা যায় যে আমাদের এই বিদাতগুলো, বিশেষ করে যেটা হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের কবরকে কেন্দ্র করে যে কিছুই আমাদের সমাজে পরিচিত আছে এগুলোকে কেউ নিষেধ করতে চায় না, জানলেও অনেক সময় দেখা যায় বলে এখন মৃত্যুর সময় ঝগড়াঝাটি হবে, ফাসাদ হবে, এক ভাই বললে আর এক ভাই মানতে রাজি না। এই জিনিসগুলোর ব্যাপারে আপনাদের বলবো যে সমঝোতার সাথে আমাদের এই যে মৃত্যু কেন্দ্রিক বিদাতগুলি আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এবং উদ্দেশ্য যেহেতু মাইনেতে মৃত্যু ব্যক্তির কবরে আজাব কমে যাওয়া, নেকির পাল্লা ভারী হওয়া, সেক্ষেত্রে মনে রাখতে হবে কিভাবে করলে, কি করলে কবরে পৌঁছে সেটা আমাদের করা উচিত। তো এর আগে আপনাদের আমরা বলেছিলাম যে আট প্রকার ইবাদত যেটা করলে কবরে পৌঁছে। এক নম্বর ছিল দোয়া করুন যার যার মতো, তবে ভাড়াটিয়া দোয়া না, যথা করে ঘটা করে না দোয়া করেন। এভাবে মাইয়েতের পক্ষ থেকে হজ করেন, ওমরা করেন, চার নম্বরে দান সদকা করেন, পাঁচ নম্বরে তার ঋণ থাকলে পরিশোধ করেন, ছয় নম্বরে তার রোজা থাকলে রোজাগুলো কাজা করে দেন, সাত নম্বরে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আপনি গোলাম আজাদ করেন, দাস দাসী আজাদ করেন, আর আট নম্বরে কুরবানি। এই আট প্রকার ইবাদত মাইয়েতের পক্ষ থেকে করলে সেটা কবরে পৌঁছবে। বিশেষ করে মাইয়েতকে কবরে কিভাবে গোসল দিতে হয়, মানে মৃত্যুর আগে এবং পরে এ নিয়ে, এবং মৃত্যু কেন্দ্রিক বেদাত আমার বেশ প্রায় মনে হয় পাঁচটা ক্যাসেট ছিল, এটা অডিও ক্যাসেট, এটা শুনলে জানতে পারবো যে মৃত্যুর আগে এবং মৃত্যুর সময়, মৃত্যুর পরে এবং মৃত্যু কেন্দ্রের যে বেদাতগুলো কিভাবে আমরা এগুলোকে থেকে আমরা বাঁচতে পারি। এজন্যে আমি আপনাদেরকে বলবো যে মৃত্যুকে কেন্দ্র করে যেহেতু এটা আবেগী ব্যাপার এবং এমোশনাল ব্যাপার, এখানে মানুষ দুর্বল থাকে, যার ফলে বহু মানুষ এখানে নিজেরাই এবং হুজুররা এবং সামাজিকতা বিভিন্নভাবে, বিশেষ করে দেখা যায় যে বিলাপ করে কাঁদা, এটা কবিরা গুনাহ। মরে গেলে দেখা যায় যে বিশেষ করে মেয়েরা বা স্ত্রী বা নারীরা বিশেষ করে খুব বিলাপ করে, এই হলো ওই হলো এখন কি হবে এটা হলো, বিভিন্ন ধরনের কাঁদাকাটি করে। এজন্য আমরা সঠিক যেটা যে মাইয়েতকে তার জন্যে কতটুক করলে এবং কতটুক জায়েজ এবং সুন্নসম্মত সেটুকু ততটুকু আমরা জানলে বাকি যত আছে সবই বিদাত। আমরা অনেক সময় বিদাত যদি আলোচনা করি, মৃত্যুকেন্দ্রিক প্রায় হাজারটা বিদাত রয়েছে, হাজার বিদাত এখন আলোচনা করা খুব কঠিন। তবে এটুকু জানব, প্রথমে আমরা ওই জন্য বলেছি যে মারা গেলে তার চোখ বন্ধ করে দেন, তার জোড়াগুলো শরীরের নরম করে নড়িয়ে তাকে একটা তার জন্য দোয়া করেন, তার আপদমস্তক ঢেকে দেন, তাকে আত্মীয়স্বজনকে খবর দেন, গোসল দেন এবং গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে তাকে দ্রুত জানাজার নামাজ পড়ে তার কবরে তাকে শোয়াই দেন। মৃত্যু ব্যক্তিকে জানাজার নামাজটাই দোয়া দাফন করার পরে যৌথভাবে দোয়া না, যার যার মতো দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে ক্ষমা করো, তার প্রশ্ন উত্তরের ব্যাপারে তার মনকে নাকিরের প্রশ্নের উত্তর সহজ করো, ব্যাস এইভাবেই দোয়া করতে পারেন। মৃত্যুর পরে যে কাজগুলি করলে তার কবরে পৌঁছে সেগুলো আমরা করব, বাকি যত আছে সবই বিদাত। এইভাবে সংক্ষেপে আমরা যদি বুঝতে পারি তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সমাজে আমাদের মোল্লা কেন্দ্রিক বা সামাজিক কেন্দ্রিক বা আমাদের পরিবার কেন্দ্রিক বা আঞ্চলিকতা কেন্দ্রিক যে সমস্ত রস্মে রেওয়াজ এবং বিদাত প্রচলিত আছে এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং মৃত ব্যক্তির কবরে যা করলে পৌঁছে তাই আমরা করব, যা করলে মোল্লা হুজুরের পেট পকেটে পৌঁছে সেগুলো আমরা বন্ধ করব। তাহলে আমরা একটা আপনাদেরকে ধারণা দিলাম যে সঠিকটা কি এবং বেদাত কি ধরনের হয়ে থাকে, এগুলো থেকে আমরা নিজেরা ইনশাআল্লাহ, বিশেষ করে আমাদের সূরা ইয়াসিন পড়ার ব্যাপারটা খুব মানে, এবং এ ব্যাপারে কিছু জয়ীফ জাল হাদিস আছে এগুলো তারা ব্যক্ত করে। আপনাদের আগে বলেছিলাম যে আমাদের একটা বই বাংলাদেশে ছাপছে অবশ্য, কোরআনুল করিমের ফজিলত আমল, যে আমলগুলো সুসাব্যস্ত, যেই ফজিলতগুলি সুসাব্যস্ত আমলগুলো সেখানে ছোট্ট আকারে আমাদের একটা বই দেশে ছাপছে, অবশ্য আমরা অনলাইনে দিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, হলে আমরা দিব। সেখান থেকে আমরা জানতে পারবো যে কোরআন কেন্দ্রিক যে ফজিলতগুলো সুসাব্যস্ত কি বা আমলগুলো কি সাব্যস্ত, বাকি একটা আমল, একটা সাধারণ আমল, এক খাস আমল, নির্দিষ্ট আমল, বাকি যত আছে সব বিদাত। এইভাবে আমাদের যদি আমরা অরিজিনালটা জানতে পারি, সুন্নতটা জানতে পারি, তাহলে আমাদের বিদাতটা আর জানার দরকার, এর বাইরে সবই বিদাত মনে রাখতে হবে। অনেকে এক একটা করে বিদাত এটা কি ওটা কি, সুন্নতটা আলোটা জানুন, অন্ধকার আপনার জানা দরকার, অন্ধকার দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আসুন এই সুন্নত কেন্দ্রিক আমাদের যা কেউ মারা গেলে, আমার মনে পড়ছে যে আমাদের আনিসুল হক ভাই আয়ারল্যান্ডে থাকেন, যখন ওনার বড় ভাই মারা গেলেন তখন উনি আমাকে বললেন এবং স্কাইপের মাধ্যমে আমি একটুখানি আলোচনাও করলাম এবং পরবর্তীতে যেটা খবর পেলাম যে না ওনারা এটা বুঝেছেন এবং মারার চেষ্টা করেছেন। আপনারাও কেউ যদি মারা যায়, অনেক সময় আপনার কাছে টাকা চাই, চেহলাম করতে হবে বা খানা দিতে হবে, আপনার টাকা দিয়ে দেন না, জানিস নেই, এটা হারাম। কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে এই অর্থের কারণে কেন হারাম কাজ আপনি সহযোগিতা করেছেন, বাবা অসিয়ত করে গেছে, তবুও করা যাবে না যদি অসিয়তটা শরীর সম্মত না হয়। বাবা যদি বলে যে আমার নামে ফাতেখানি করবি, কুলখানি করবি, করা যাবে না, বা এই করবি ওই করবি, যেটা শরীর সম্মত যদি কোনো অসিয়ত করে না যায় সেটা করা যাবে না, সেটা করা যাবে না। এই জন্যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে শরীয়ত কেন্দ্রিক আমাদের যে বেদাতগুলো কি বলে, শরীয়তের যেটুকু আছে সেটুকু আমাদেরকে কি বলে মানতে হবে, এর বাইরে কখনোই আমরা কিছু মানব না। তবে আমাদের সময় যখন আমরা সুন্নতকে মানুষকে শিখাতে পারব, তখনই দেখা যাবে যে আমাদের বেদাতগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই মৃত্যু কেন্দ্রিক এবং কবর কেন্দ্রিক অসংখ্য বিদাত রয়েছে। আমি যদি আপনার শুনতে চান বিস্তারিত, আমি বলতে পারি অসুবিধা নাই, প্রায় হাজার খানেক বিদাত রয়েছে। সংক্ষিপ্তভাবে আমরা একটু কাজ করেছি। আমরা ইনশাআল্লাহ কি বলে সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব বিশেষ করে মৃত্যু কেন্দ্রিক বিদাতগুলোকে আমরা সমাজ থেকে উঠাতে পারি এবং সুন্নতগুলোকে আমরা সবার পরিবারে সবার জীবনে মৃত্যুর ব্যাপার ঘটে থাকে, এজন্য আমরা এখানে সজাগ হলেই আশা করি যে আমরা সুন্নতটাকে কায়েম করতে পারবো এবং বেদাত থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ। আপনারা যদি মৃত্যুকেন্দ্রিক বেদাতগুলো বিস্তারিত শুনতে চান তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করবো অথবা অন্য বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ করছি। কারোর প্রশ্ন থাকলে আপনারা মাইক লিখুন এবং মাইক নিয়ে আপনারা প্রশ্ন করুন। যে হুমায়রা আপু লিখেছেন যে সে কোন জুলুমকারী ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবার এলাকাবাসীর কাছে তার মাগফিরাত জন্য দোয়া চাই, সেক্ষেত্রে কি তার জন্য দোয়া করা যাবে কিনা? যে কোনো মুসলিম ব্যক্তি যদি মুরতাদ না হয়ে মরে, কুফর শিরিক করে না মরে, যার প্রতি কুফুর এবং হয়তো মুশরিকের ফতোয়া জারি হয়েছিল, সাধারণ মুসলমান মারা গেলে তার জন্য দোয়া করা যাবে। বাকি জালেম যে জুলুম করেছে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ব্যক্তি যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সে যদি স্বেচ্ছায় জেনে বুঝে ক্ষমা করে তাহলে ক্ষমা হবে। দেশাচার বা সবাই বললো, সবার সামনে বললাম হ্যাঁ তা হবে না, বা সাধারণভাবে কমনভাবে চাইবে আপনার ক্ষমা করবেন তা না। যে জানে যে ওই ব্যক্তি অমুকের উপর জুলুম করছে বা তার শারীরিক মানসিক অর্থনৈতিক বা সামাজিক বা রাজনৈতিক কোনো জুলুম করেছিল, তাহলে সে তার কাছে গিয়ে পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে তার কাছে খাসভাবে চাইতে হবে। বাকি যে সারা হয়তো সাধারণভাবে জুলুম করত এমন যদি হয় তাহলে জালেম ব্যক্তি কাফের হয় না, মুশরিক হয় না, দিন থেকে খারিজ হয় না, তার জন্য দোয়া করা যায় আছে। বাকি দোয়া চাইছে, মাগফিরাত চাইছে, সেক্ষেত্রে আপনি তার জন্য দোয়া করতে পারেন। সে যদি ইসলাম তাওহীদের উপর যদি মারা যায়, বাকি যার প্রতি জুলুম করছে মাজলুমের ব্যাপারটা অবশ্যই সেখানে নির্দিষ্ট করে তার সঙ্গে সমঝোতা হওয়া দরকার। জি ইউসুফ ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত সাহেব, জাযাকাল্লাহু খাইরান। মৃত্যু কেন্দ্রিক যেই লেকচারটা আমাদের সাথে উপস্থাপন করছেন, অনেক তথ্যবহুল ছিল সেটা, আলহামদুলিল্লাহ। শেখ, আমার কোশ্চেন হচ্ছে কাপড়ের কাপড়টা কি সাদা হওয়া জরুরি? সেটা কি সাদাই হতে হবে, অন্য কোনো কাপড় দিয়ে কি মানে কি দাফন করা যাবে কি না, বা এটা কেন করা হয়? তো আরেকটা কোশ্চেন হচ্ছে আমার এক ভাইয়ের, তিনি বিয়ে করবেন, তিনি জানতে চাচ্ছেন যে বাসর ঘরে যে দুই রাকাত সালাত আদায় করা হয়, উনি বললেন সেটা সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত, তো সেই দুই রাকাত সালাত আদায় করতে গেলে কি স্ত্রী এবং স্বামী কি আদা আদা আদায় করবে নাকি জামাত করে আদায় করবে? আর জামাতের ক্ষেত্রে কি সুরা জোরে বলবে না আসতে বলবে? তারপরে হচ্ছে লাস্টে দোয়া করার ক্ষেত্রে, এখানে কি দোয়া আছে, এবং দোয়া করার ক্ষেত্রে সে দোয়া কি সম্মিলিতভাবে করবে নাকি পার্সোনালভাবে করবে? জি সাহেব, এই ছিল কোশ্চেন। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত। প্রথম প্রশ্নটা কি ছিল আপনার ইউসুফ ভাই? প্রথম প্রশ্নটা একটু কাফনের কাপড়। হ্যাঁ, কাফনের কাপড় সাদা হওয়া উত্তম, ভালো। আল্লাহনবী আলাইহিসসালাম সাদা কাপড়ে কাফন দিতে বলছেন, তবে যদি না থাকে অন্য যে কোনো কালারের চলতে পারে, এমনকি নিজের পরিহিত কাপড় দিয়েও বা ইহরামের কাপড় যেটি সাধারণত পরে সেটা দিয়েও হতে পারে। জি, সাদা হওয়া জরুরি না এবং নতুন হওয়া জরুরি না। দুই নম্বরে হল যে বিবাহ ক্ষেত্রে বা বাসর ঘরে দুই রাকাত নামাজের ব্যাপারে সালাফে সালিহীন থেকে সাব্যস্ত, এটা আল্লামারা লিখেছেন, সেজন্যে নফল নামাজ সেটা সেটা হয়তো সুক্রিয়ার জন্য হতে পারে, বা সেটা বিবাহ হয়েছে একটা নবদম্পতির জীবন শুরু হচ্ছে সেজন্যে দুই রাকাত নামাজ পড়ে তাদের জীবন শুরু করা, স্বামী স্ত্রী যদি একাকি পড়ে একাকি পড়তে পারে, জামাত করে পড়লে আগে পিছিয়ে হয়ে দাঁড়াতে হবে, এর যদি কোনো সুরা কেরাত নির্দিষ্ট নাই, নামাজের পরে যদি দুজনে দোয়া করতে চায় আল্লাহর কাছে দোয়া করতে পারে, বিশেষ করে স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়বে, সেই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। জি, বাকি কেউ না পড়লেও কোনো সমস্যা নেই, এটা একটা বলা যেতে পারে যে নফল ইবাদতের অন্তর্ভুক্ত। জি, স্কাইপে আমাদের বন্ধের কয়েক প্রশ্ন আছে। শুনে আপু, আপনাদের কয়েক প্রশ্ন আছে? জি, আর কয়েক প্রশ্ন আছে আমাদের রুমে? জি, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। ইনশাআল্লাহ আমরা আগামীকাল, আমাদের ক্লাস আছে ইনশাআল্লাহ, আমরা যে বড়রা এখন বা ভাইরা উপস্থিত আছি চেষ্টা করব।